করি যেন এমন আমল, রাখি ও জান্নাতে মোরে শুধু তোমার দয়ায়।
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। সকলে পড়ি আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ, وعلى آلك وأصحابك يا نور الله. القول البديع নামক কিতাবে রয়েছে, قال رسول الله صلى الله تعالى عليه وآله وسلم كثرة الذكر والصلاة علي تنفي الفقر. نبي کریم صلى الله عليه وسلم ارشاد করেন, অধিক হারে আল্লাহ পাকের জিকির করা এবং আমার উপর দুরূদ শরীফ পাঠ করা দরিদ্রতা প্রভার্টি দূর করে দেয়। তাই বেশি বেশি করে আমাদের দুরূদ শরীফ পাঠ করা উচিত। আসুন আমরা মহব্বতের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ প্রেরণ করি।
ইয়া রাসূলাল্লাহ সালামুন আলাইক ইয়া হাবিবাল্লাহ, সালামুন আলাইক ইয়া রাসূলাল্লাহ, সালামুন ya habiballahi salamun anta shamsud-duha anta badruddu-ja anta sadirul ya habiballahi salamun alaik।
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকের পারা ১৬ সূরা মরিয়াম আয়াত নম্বর ৫৪ তে ইরশাদ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাঈল ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি ওয়া কানা রাসূলান নাবিয়্যা ওয়া কানা ইয়ামুরু আহলাহু বিস-সালাতি ওয়াজ যাকাহ ওয়া কানা ইনদা রাব্বিহি মারদিয়্যা। সাদাকাল্লাহুল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল করিম। আয়াতে মুবারাকার অর্থ, আর কিতাবের মধ্যে ইসমাঈলকে স্মরণ করুন, নিশ্চয় সে প্রতিশ্রুতি পালনে সত্যবাদী ছিল এবং রাসূল ছিল ও অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী ছিল এবং আপন পরিবার বর্গকে নামাজ ও যাকাতের নির্দেশ দিত আর আপন প্রতিপালকের নিকট পছন্দনীয় ছিল। পবিত্র জিলহজ মাস আমাদের মাঝে তার সুবাস ছড়াচ্ছে। আল্লাহ পাক এই পবিত্র মাসে আমাদের পক্ষ থেকে কৃত ইবাদত সাধনা কুরবানি তার নিজ দয়ায় যেন কবুল করে। আল্লাহ পাক আমাদের সকলের উপর বিশেষ দয়া অনুগ্রহ দান করুক, আমিন। হযরত ইসমাইল আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম আল্লাহ পাকের একজন প্রিয় নবী, আমাদের আকা ও মওলা রাসূল আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার বংশধর ছিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম অনেক উচ্চ মর্যাদার অধিকারী ব্যক্তিত্ব ছিলেন। আল্লাহ পাকের খলিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের শাহজাদা হচ্ছেন হযরত ইসমাইল আলাইহিস সালাম। তিনি হলেন ওই মহান ব্যক্তিত্ব যার স্মরণে আজ আমরা কোরবানি করে থাকি। তারই কদমের বরকতে জমজমের পানি প্রবাহিত হয়েছিল। তিনি তার পিতা হযরত ইব্রাহিম আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের সঙ্গে থেকে কাবা শরীফ নির্মাণ করেছেন। আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিস সালামকে জুরহাম গোত্র ও আমালিকা গোত্রের প্রতি নবী বানিয়ে প্রেরণ করেছিলেন। তিনি সর্বপ্রথম, আচ্ছা একটা মনে প্রশ্ন আসে না যে সর্বপ্রথম আরবি ভাষায় কে কথা বলেছিল? হযরত ইসমাইল আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালাম সেই ব্যক্তি যিনি আরবি ভাষায় সর্বপ্রথম কথা বলেছিলেন। আল্লাহ পাক তাকে ১২ জন পুত্র সন্তান দান করেছেন, অতঃপর এই ১২ জন পুত্র থেকে বংশধারা চলতে লাগলো আর পুরো আরবে ছড়িয়ে পড়ল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে অনেক জায়গায় হযরত ইসমাইল আলা নবিয়েনা ওয়া আলাইহিস সালাতু ওয়াসসালামের আলোচনা করেছেন। আর যে আয়াতে মোবারাকা তেলাওয়াত করেছি এই আয়াতেও হযরত ইসমাইল আলাইহিস সালামেরই আলোচনা। যেমন আল্লাহ তাআলা সর্বপ্রথম কি বললেন, ওয়াজকুর, স্মরণ করো, ফিল কিতাবি ইসমাইল, যে কিতাবের মধ্যে ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করো। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনে পাকের শিক্ষা। অনেক সময় কিছু লোক বলে তোমরা তো নবী ওলিদের কিচ্ছা কাহিনী শুধু শোনাও। অনেকে আছে যারা এরকম কুমন্ত্রণার শিকার হয়ে বলে যে শুধু নবী ওলিদের কিচ্ছা কাহিনী ইসলাম ধর্ম নাকি, যেখানে যাও নবী আর ওলিদের কিচ্ছা কাহিনী বলতে থাকো। তো তাদেরকে আরজ করব, নবী ওলিদের আলোচনা করা, তাদের জীবনী, তাদের আদর্শ ও চরিত্র সম্পর্কে পড়া, বয়ান করা, এটা কোরআনে কারিমের শিক্ষা। আপনি সূরা মারিয়াম পড়ে দেখুন, সেখানে আল্লাহ তাআলা একই কথা বলেছেন, ওয়াজকুর, পড়ো, ফিল কিতাবি মারিয়াম, স্মরণ করো এই কিতাবের মধ্যে মারিয়ামকে। মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহা কে ছিলেন? হযরত ঈসা আলাইহিস সালামের মা। তিনি কোনো নবী রাসূল ছিলেন না, তিনি আল্লাহর ওলিয়া ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার স্মরণের কথাও বলেছেন কোরআনে পাকে। হযরত ইদ্রিস আলাইহিস সালামের কথাও বসেছে, উযকুর ইদ্রিস, ইদ্রিস আলাইহিস সালামকে স্মরণ করো। এভাবে একাধিক নবী রাসূলগণের ব্যাপারে, আল্লাহর অলিয়ায় কামিলিনদের ব্যাপারে কোরআনে পাকে এসেছে আর বলা হয়েছে যে স্মরণ করো তাদেরকে। তো আল্লাহর ওয়ালিদের আলোচনা করা, নবী রাসূলদের আলোচনা করা, তাদের জীবনী বয়ান করা, তাদের শান মান মর্যাদা বয়ান করা, এটা কোরআনে পাকের শিক্ষা, আল্লাহ তাবারাকা ওয়া তাআলার আদেশ। মুফতি আহমদ ইয়া খান নাইমি রহমতুল্লাহি তাআলা আলাইহি কত সুন্দর একটা কথা লেখেন, পবিত্র কোরআন, পবিত্র কোরআন পুরাটাই আল্লাহ পাকের জিকির, ঠিক না? কোরআনের মধ্যে যা আছে কোনো কিছু কি এমন আছে যা কোরআন আল্লাহর জিকিরের বাইরে? সব কিছু কোরআনে যা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের আল থেকে শুরু করে ওয়ান নাসের ওয়ান সিন পর্যন্ত সম্পূর্ণ কোরআনে পাকে আল্লাহর জিকির আছে না? যেই কোরআনে পাকে তেলাওয়াত করে মানে কি, সে আল্লাহর জিকির করছে, আল্লাহর ইবাদত করছে। কারণ সম্পূর্ণ কোরআনে পাক আল্লাহ তাআলার ইবাদত। আপনি কোরআনে পাকে যে কোনো পারা খুলে তেলাওয়াত করা শুরু করে দেন, কেউ কি বলতে পারবে যে অমুক পারা তেলাওয়াত করলে ইবাদত হবে, অমুক পারা তেলাওয়াত করলে ইবাদত হবে না, কেউ বলতে পারবে না? সম্পূর্ণ কোরআনে পাক ইবাদত। তো এই সম্পূর্ণ কোরআনে পাকের মধ্যে আল্লাহ তাবারাকা ওয়া তাআলা অলিয়ায় কামিলিনদেরও আলোচনা করেছেন, সাহাবায়ে কেরামদেরও আলোচনা করেছেন, এহলে বেতেরও আলোচনা করেছেন, আম্বিয়া কেরাম আলিমুসাল্লাতু আসসালাম নবী রাসুলদেরও আলোচনা করেছেন, প্রিয় বান্দাদের আলোচনা করেছেন। তো বোঝা গেল আপনি কোরআনে পাকের সেই আয়াত, সেই পৃষ্ঠা, সেই পারা তেলাওয়াত করছেন যেখানে আল্লাহ তাআলা হয়তো কোনো নিজের ওয়ালির শান মান বয়ান করছে, আপনি সেটা তেলাওয়াত করছেন, কিন্তু হচ্ছে ইবাদত। আপনার কোন নবীর বা রাসূলের শান মান মর্যাদা বয়ান হয়েছে এমন কোন আয়াত পড়ছেন, কিন্তু হচ্ছে আল্লাহ তাআলার ইবাদত। সূরা মারিয়ামে মারিয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহার, ঈসা আলাইহিস সালামের যিনি মা, তার আয়াত, তার সম্পর্কে যে আয়াত অবতীর্ণ হয়েছে আপনি সেটা তেলাওয়াত করছেন, কিন্তু হচ্ছে কিন্তু ইবাদত। তো বোঝা গেল নবী রাসূলদের আলোচনা, অলিয়ায় কামিলিনদের আলোচনা আল্লাহ তাআলার ইবাদত এবং জিকিরের শামিল, আল্লাহর জিকির এবং আল্লাহর ইবাদতেরই অন্তর্ভুক্ত। এটা এই আয়াতের যে আয়াত আমি তেলাওয়াত করলাম, ওয়াজকুর ফিল কিতাবি ইসমাইল, এবং কিতাবে ইসমাইলকে স্মরণ করো, এটা দ্বারা এই কনসেপ্টটা আমরা ক্লিয়ার বুঝতে পারলাম। এরপর আল্লাহ তাআলা ইরশাদ করেন যে ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করো, ইসমাইল আলাইহিস সালামকে স্মরণ করো, নিশ্চয় তিনি প্রতিশ্রুতি পালনে সত্যবাদী ছিলেন। এটি হযরত ইসমাইল আলাইহিস সালামের অন্যতম একটি বৈশিষ্ট্য যে তিনি ওয়াদা পালনে সত্যবাদী ছিলেন। নিশ্চয় সমস্ত আম্বিয়া কেরাম আলাইহিমুসসালাম ওয়াদা পালনের ক্ষেত্রে সত্যবাদী, কিন্তু হযরত ইসমাইল আলাইহিস সালাম ওয়াদা পালনের ক্ষেত্রে এক অভিন্ন মর্যাদা রাখেন, এই জন্য তার এই বিশেষ বৈশিষ্ট্য কোরআনে পাকে এসেছে। আর এরপরে আল্লাহ তাআলা ইরশাদ করেন ওয়াকানা রাসূলান নবিয়্যা, এবং তিনি অদৃশ্যের সংবাদসমূহ বর্ণনাকারী ছিলেন, রাসূলও ছিলেন এবং নবীও ছিলেন। আর নবীর যে শাব্দিক অর্থ, নবী আমরা বলি না নবী শব্দ, এর মানে কি? এর শাব্দিক অর্থ হচ্ছে অদৃশ্যের সংবাদ বর্ণনাকারী, নবীর শাব্দিক অর্থই হচ্ছে এটা। এটা নাবা আয়াম্বাউ থেকে এসেছে শব্দটা, নাবাউন শব্দের অর্থ এমন খবর যা অদৃশ্যের খবর, এটাকে বলে নাবাউন খবর। তো অদৃশ্যের সংবাদদাতাকে নবী বলে। তো অনেকের মনে যে এরকম চিন্তা আসে যে নবী রাসূলগণ কি অদৃশ্যের জ্ঞান রাখেন, তো তারা যে অদৃশ্যের জ্ঞান রাখেন এটা তাদের নাম দ্বারাই বোঝা যায়। আমরা যে তাদেরকে নবী বলে আখ্যায়িত করি, নবী শব্দের অর্থই হচ্ছে অদৃশ্যের সংবাদদাতা। আপনি বিশ্বের যে কোনো অ্যারাবিক ডিকশনারি উঠায় দেখেন, নবী শব্দের অর্থই এটা। তাই নবী রাসূলগণ অদৃশ্যের সংবাদদাতা। ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়া যাকা, এরপর আল্লাহ তাআলা বলছেন যে ইসমাইল আলাইহিস সালামের সুন্দর একটি বৈশিষ্ট্য ছিল যে তিনি নিজের পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন। ওয়াকানা ইনদা রব্বিহি মারদুইয়া, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা স্বয়ং নিজে বলছেন যে ইসমাইল আলাইহিস সালাম তার প্রতিপালকের অনেক পছন্দনীয় বান্দা। আল্লাহ তাআলা নিজে বলছেন যে ইসমাইল আমার পছন্দনীয় বান্দা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবস্থার উপর দয়া করুক, আমরা কোনো কিছুরই উপযুক্ত নয়। আল্লাহ পাক হযরত ইসমাইল আলাইহিসসালামের সৎকায়, হযরত ইব্রাহিম আলাইহিসসালামের সৎকায়, তার প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৎকায় যেন আমাদেরকেও আল্লাহ তাআলা নৈকত্য নসিব করুক। আচ্ছা, এখন আমরা সংক্ষিপ্ত আকারে হযরত ইসমাইল আলাইহিসসালামের যে বৈশিষ্ট্য এই সম্পর্কে কিছু আলোচনা করি। এই যে আল্লাহ তাআলা কোরআনে পাকে বললেন যে তিনি ওয়াদা পালনে সত্যবাদী ছিলেন, এটি একটি অন্যতম বৈশিষ্ট্য। কিতাবের মধ্যে লিপিবদ্ধ রয়েছে হযরত ইসমাইল আলাইহিস সালাম যখনই কোনো ওয়াদা করতেন সেটা পূরণে বিপদ হোক বা না হোক তিনি ওয়াদা পূরণ করেই ছাড়তেন। তাফসিরে কুরতুবীতে এসেছে, মানে ওই ওয়াদা পূরণ করতে গেলে যদি ইসমাইল আলাইহিস সালামের কষ্টও হইতো তিনি সেটা পূরণ করতেন। হযরত সুফিয়ান সরি রহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, একবার হযরত ইসমাইল আলাইহিস সালাম ও তার একজন বন্ধু কোনো এক বসতির পাশ দিয়ে অতিক্রম করছিলেন। তার বন্ধু আরজ করল, জনাব, হয় আপনি বসতিতে তাশরিফ নিন, বসেন, আর কিছু ক্রয় করে নিয়ে আসুন, নতবা আপনি এখানে থাকুন, আমি যাই, আপনার প্রয়োজনীয় জিনিসও আমি নিয়ে আসি। ইসমাইল আলাইহিস সালাম বললেন যে আমি এখানে বসছি, তুমি গিয়ে নিয়ে আসো। ওই ব্যক্তি বাজারে গেল, কেনাকাটা ইত্যাদি করল, তার মনেই ছিল না যে হযরত ইসমাইল আলাইহিস সালাম আমার অপেক্ষায় রয়েছেন, সে ভুলে গেল। সে যে ইসমাইল আলাইহিস সালামকে বসায় আসলো যে আমি আসতেছি আপনি বসেন, সে ভুলেই গেল। অতঃপর সে অন্য এক রাস্তা দিয়ে বেরিয়ে গেল। এই ঘটনাটির কয়েকদিন পেরিয়ে গেল। একদিন হঠাৎ ওই ব্যক্তি সেই রাস্তা দিয়ে যাচ্ছিল, তো দেখলেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম তখনও পর্যন্ত ওখানেই বসে আছেন। কয়েকদিন অতিবাহিত হয়ে গেল, সে অবাক হয়ে জিজ্ঞাসা করলো, আরে হুজুর আপনি এখানে? তো বললেন, তোমার সাথে অপেক্ষার ওয়াদা করেছিলাম, যতক্ষণ না তুমি আসবে আমি কিভাবে এখান থেকে যেতে পারতাম। দেখুন, ওই ব্যক্তি ভুলে গেল যে আমাকে যেতে হবে, কিন্তু তিনি যে বললেন হ্যাঁ আমি অপেক্ষা করছি, কয়েকদিন পর্যন্ত তিনি সেখানে অপেক্ষা করছিলেন। একইভাবে একবার তিনি কারোর সাথে ওয়াদা করলেন যে আমি অমুক জায়গায় তোমার সাথে সাক্ষাৎ করব। সুতরাং নির্ধারিত সময়ে তিনি ওখানে পৌঁছে গেলেন, ওই ব্যক্তি ভুলে গেল। অপেক্ষা করতে করতে সন্ধ্যা হয়ে গেল, এরপর সন্ধ্যার পর রাত হইল, অতঃপর পরের দিন হয়ে গেল। এখনও পুরো রাত অতিবাহিত হওয়ার পর দ্বিতীয় দিন ওই ব্যক্তির মনে পড়ল, যখন সে ওখানে গিয়ে পৌঁছাইল তখন দেখল যে হযরত ইসমাইল আলাইহিসসালাম ওই জায়গায় তার জন্য অপেক্ষা করছেন। আশ্চর্য হয়ে বললেন, আপনি এখনও এখানে? আফসোস, আমি তো ভুলে গিয়েছিলাম। এখন এখানে নববী আদর্শ দেখুন, তিনি রাগও করেন নাই। একটা হয় না, আমি তোমার জন্য দুই দিন ধরে অপেক্ষা করছি আর তোমার কোনো খবর নাই, তেমন মানুষ তুমি মিয়া না। তিনি বললেন, ওই ব্যক্তিকে ধমকও দেন নাই, গাল মন্দও করেন নাই, বরং নম্রতার সাথে বললেন, যতক্ষণ পর্যন্ত আপনি না আসেন বা না আসতেন আমি এখানেই থাকতাম, আমি যেতাম না। তো এই যে জবান দ্বারা বের হওয়া একটি কথা, হ্যাঁ ভাই আমি সেখানে থাকব, আমি আপনার কাজ করে দিব, আমি আসছি আপনি অপেক্ষা করেন, আমি রাস্তায়, আমার আর 10 মিনিট সময় লাগবে, এই যে আমরাও তো অনেকে ওয়াদা করি, আমাদের অনেক সময় হয় না এরকম, আমরা নিজেদের ওয়াদা পূরণের ক্ষেত্রে কতটুকু সফল হতে পারি, আর যখন ওয়াদা করি তখন আমাদের নিয়ত কেমন থাকে। আজকাল আমাদের অবস্থা এমন হয়ে গেছে, ভাই কোথায় আছেন? এই যে ভাই এই রাস্তায় জামে বসে আছে, অথচ বাসায় এখনও বেরি হয় নাই, এমন অবস্থা। হ্যাঁ আপনার সাথে কালকে আমি সাক্ষাৎ করব, কালকে আমি আপনার সাথে দেখা করব, কিন্তু নিয়তই নাই দেখা করার। কালকে ফোন দিয়েন, কালকে কথা হবে, ফোনই ধরে না। ভাই আপনাকে আমি পরশুদিন টাকা দিয়ে দিব, যে টাকা নিয়েছি পরশুদিন আমি আপনাকে টাকা দিয়ে দিব, আর পরশুদিন ওই ব্যক্তির খবরই নাই, পুরো পৃথিবী খুঁজে পাওয়া যাচ্ছে না তাকে, এই অবস্থা। আমাদেরকে এমন করা যাবে না। যে ইসমাইল আলা নাবিয়ানা ওয়া আলাইহিস সালাতু আসসালামের স্মরণে আজ আমরা কুরবানি করে থাকি, শুধু তার স্মরণে কুরবানি করলে হবে না, তার আদর্শকে অনুসরণ করতে হবে। ইসমাইল আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলতে পারতেন যে তিনি কুরবানি করেছেন আমার খুব ভালো লেগেছে, না, আল্লাহ তাআলা ইসমাইল আলাইহিস সালামের কোন গুণকে ফুটিয়ে তুলেছেন, ইন্নাহু কানা সাদিকাল ওয়াদি, যে তিনি ওয়াদা পালনে সত্যবাদী ছিলেন, এটা আমার পছন্দ হয়েছে। এর মানে কি? আপনার ব্যক্তিত্বের মধ্যে যা আছে আল্লাহ তাআলা দেখছেন, আপনি সত্যবাদী না মিথ্যাবাদী আল্লাহ তাআলা দেখছেন। যদি আপনি সত্যবাদী হয়ে যান আর শুধু সত্য কথাই বলেন, আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আপনি সত্যবাদী হিসাবে লিখায় যাবেন। এটা আমাদের আকীদার বিশ্বাস না, যে গাছের একটা পাতাও যে নড়ছে এটা আমার মালিক জানে না। গাছের একটা পাতা, কুটি কুটি পাতা আছে গাছের, কিন্তু একটা পাতাও যে নড়ছে আমার মালিক জানে। আপনার ব্যক্তিত্বের সব বিষয়ের ব্যাপারে আল্লাহ তাআলা জানেন, যে আপনার মধ্যে কি ভালো গুণ আছে কি খারাপ গুণ আছে। যদি আপনার নিজের মধ্যে কিছু ভালো গুণও ফুটিয়ে তুলতে পারেন, হইতে পারে সেটাই আপনার মাগফিরাতের কারণ হয়ে যাবে। আর হাদিসে রয়েছে, বুখারি শরীফ মুসলিম শরীফ সিয়াস ইত্যাদি অসংখ্য হাদিসে মোবারাকাতে রয়েছে, যে মানুষের মৃত্যুর পর যখন তাকে আজাব ধরতে আসবে, যখন আজাব তার নিকটে আসবে, ফেরেশতারা আজাব দেওয়ার জন্য আসবে, তো কারো সত্য বলার অভ্যাস তার সামনে চলে আসবে, তাকে আজাব থেকে বাঁচিয়ে নেবে, কারো নামাজ চলে আসবে, কারো আমানত দারিতা সামনে চলে আসবে, কারো অপরের উপকার করাটা সামনে চলে আসবে, যে সে দুনিয়াতে অপর মানুষের উপকার করত, কারো উত্তম চরিত্র সামনে চলে আসবে, যে আমি উত্তম চরিত্র এই ব্যক্তির, একে শাস্তি দিও না, ফেরেশতারা পিছনে সরে যাবে। এভাবে আপনার ব্যক্তিত্বের যে বিষয়টি আপনি ফুটিয়ে তুলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন সেটা কবুল করবেন, গ্রহণযোগ্য হবে আল্লাহ তাআলার নিকটে। তাই নিজের জবান দ্বারা যে কথা বের করবেন সেটাকে পূরণ করার চেষ্টা করবেন, কারণ মুমিনের গুণ হচ্ছে সে জবান দ্বারা যেটা বের করবে, নিজের মুখ দ্বারা যে কথা বের করবে সেটা পূরণ করে ছাড়বে, এটাই আল্লাহওয়ালাদের তরিকা। আর ওয়াদা করে ওয়াদা ভঙ্গ করা এটা মুনাফিকদের কাজ। এটা কাদের কাজ? মুনাফিকদের কাজ, ওয়াদা খিলাফি করা, মিথ্যা ওয়াদা করা, এটি হারাম। আল্লাহ হযরত রহমাতুল্লাহি তাআলা বলেন, মিথ্যা ওয়াদা করা এটি হারাম। যেই মুসলমান ওয়াদা ও প্রতিশ্রুতি ভঙ্গ করে তার উপর আল্লাহ, ফেরেশতা এবং সমস্ত মানুষের লানত হয় এবং তার না কোনো ফরজ ইবাদত কবুল হয় না নফল ইবাদত কবুল হয়। অথচ দেখুন, আমাদের মধ্যে অনেকে হয়তো এরকম আছে, নিজেদের ওয়াদা করে ওয়াদা রাখতে পারি না। এই যে আমি যে বললাম, হ্যাঁ ভাই আমি আসছি, আপনার সাথে থাকেন, আমার আর 10 মিনিট লাগবে, কথার কথা, এটাও কিন্তু একটা ইনডাইরেক্টলি ওয়াদা হয়ে গেল যে আপনি থাকেন আমি আসছি, আর ওই ব্যক্তি ঘন্টা পর ঘন্টা বসে আছে আপনার জন্য, ওই ব্যক্তির খবরই নেই, পরে ফোনও দিচ্ছে, ফোনও বন্ধ। আর আপনি কোথায়? আপনি তো অন্য জায়গায়, আপনি ইচ্ছা করে ইগনোর করে দিলেন, গেলেনই না। না, এরকম করা যাবে না, এটি হারাম এবং গুনাহের কাজ। অপর এক হাদিসে মোবারকাতে এসেছে, লোক ততক্ষণ পর্যন্ত ধ্বংস হবে না যতক্ষণ সে নিজের লোকের সাথে ওয়াদা ভঙ্গ করবে না। যে ওয়াদা পূরণ করা, যে জবান আপনি কোনো মুমিন বান্দাকে দিবেন, মুসলমানকে দিবেন, সেটা আপনি অবশ্যই পূরণ করবেন। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুক। হযরত ইসমাইল আলাইহিস সালামের দ্বিতীয় যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে, ওয়াকানা ইয়ামুরু আহলাহু বিসসালাতি ওয়াজ যাকা, এবং ইসমাইল আলাইহিস সালাম আপন পরিবার পরিজনকে নামাজ এবং যাকাতের আদেশ দিতেন। এটার মানে কি? এর মানে হচ্ছে তিনি শুধু নিজের নেক আমল করতেন না, নিজের সন্তানকে, পরিবার পরিজনকেও বুঝাইতেন নেক আমল করার জন্য। শুধু বুঝাইতেন না, আদেশ দিতেন যে নেক আমল করো, ভালো আমল করো। আমাদের সমাজে অনেকেই এমন আছে, নিজে পাক্কা নামাজি আর সন্তান সেটা ফিল্ম ড্রামা খেলা তামাশা দেখার মধ্যে ব্যস্ত, তার নামাজ পড়ার সময় কি? আর ওই বাবাকে বুঝাতে গেলে বাচ্চা আছে, যুবক আছে, এখন মজা করার সময়, এমন অবস্থা। বাবা হাজি, প্রথম কাতারে এসে নামাজও পড়ে, সন্তানের খবর নাই, সন্তানের চরিত্র দেখলে মনে হয় না এর ছেলে, এমন অবস্থা। তো মনে রাখবেন, এমন বাবাকেও কেয়ামতের দিন উত্তর দিতে হবে, এমন মাকেও উত্তর দিতে হবে কেয়ামতের দিন। হাদিসে মোবারকাতে এসেছে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, এটা বুখারী শরীফের হাদিস, মাথায় বসিয়ে নেন, তোমাদের মধ্যে প্রত্যেক ব্যক্তি অভিভাবক, আর প্রত্যেককে তার অধীনস্থদের ব্যাপারে কেয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে। মানুষ তার পরিবারের অভিভাবক, তাকে তার পরিবারের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, নিজের স্ত্রীকে কি শিক্ষা দিতে, কিভাবে চালাইতে, রাস্তায় যখন বের হতে বেপর্দা হিসাবে বের হতে না পর্দা করায় বের হতে, সন্তানদেরকে কেমন শিক্ষা দিয়েছিলে। আল্লাহ তাআলা কিয়ামতের দিন দাঁড়িয়ে সব জিজ্ঞাসা করবে। অনেকে মনে করে নামাজের ব্যাপারে, শুধু নামাজের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে না, এই ছোট ছোট বিষয় সম্পর্কেও জিজ্ঞাসা করা হবে, যেগুলো আমরা ইগনোর করে দিই। কিয়ামতের দিন শুধু আপনি হাজি হইলে, আপনি নামাজি হইলে, আপনি নেককার হলে হবে না। একটা ঘটনা যা বিভিন্ন কিতাবে এসেছে, আরব দেশের দুই বন্ধু ছিল, একজন থাকতো রিয়াদে, একজন থাকতো জেদ্দায়, দুজনের ভালো ঘনিষ্ঠ সম্পর্ক। রিয়াদের যে বন্ধু সে মারা যায়, তো জেদ্দার যে বন্ধু ছিল সে স্বপ্নের মধ্যে দেখে যে তার মৃত বন্ধুর উপর আজাব চলছে, শাস্তি চলছে। সে তাকে জিজ্ঞাসা করলো যে তোমার উপর এরকম আজাব কেন? বলল যে আমি তো নামাজি ছিলাম, আমি ভালো কাজ করতাম, কিন্তু আমার সন্তানদের জন্য একটা ভালো টেলিভিশন টিভি আমি কিনে দিয়েছিলাম, এতে তারা ফিল্ম ড্রামা দেখতো। এখন আমি তো মারা গিয়েছি, কিন্তু আমার সন্তানরা বাসায় বসে এগুলো দেখছে, যার কারণে আমার কবরে আজাব চলছে। তখন পরের দিনই ওই জেদ্দার ওই বন্ধু সফর করে রিয়াদে যায় এবং তার সন্তানদেরকে সম্পূর্ণ ঘটনা বলে। আল্লাহর রহমতে তারা এই বিষয়টা বুঝতে পারে, তবা করে, টেলিভিশন বিক্রি করে দেয়, তারাও দেখা ছেড়ে দেয়। কিছুদিন পর ওই বন্ধু আবার তার বন্ধুকে স্বপ্নে দেখল যে তার ওই রিয়াদের মৃত বন্ধু ভালো অবস্থায় আছে। এমনই, যেমন কর্ম তেমন ফল। আপনি যেমন কাজ করবেন, নিজের পরিবার পরিজনকে যেমন অবস্থায় রেখে যাবেন, ঠিক তেমনই আপনার মৃত্যুর পর আপনি ফলাফল পাবেন। তাই নিজেকে এবং নিজের পরিবার পরিজনকেও আল্লাহ তাআলার শাস্তি থেকে বাঁচানোর জন্য নেককার বানাইতে হবে। নিজেও মুত্তাকি হতে হবে, পরিবার পরিজনকেও মুত্তাকি বানাইতে হবে। নিজে পাক্কা নামাজি, পরিবার পরিজনকেও পাক্কা নামাজি বানাইতে হবে। নিজে সত্যবাদী হতে হবে, পরিবার পরিজনকেও সত্যবাদী বানাইতে হবে। নিজে বাধা পূরণকারী, পরিবার পরিজনও বাধা পূরণকারী হতে হবে। নিজে গালি দেই না, এমন না হোক সন্তান গিয়ে বাইরে গালাগালি করে, পরে কমপ্লেন আসছে আপনার সন্তান তো গালি দেয়, এমন না, সন্তানকেও ভালো চরিত্রবান বানাতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুক। তো এই যে ইসমাইল আলাহ ইসলামের যে কুরবানি, হযরত ইব্রাহিম আলাহ ইসলামের যে কুরবানি, এর দ্বারা একটাই শুধু কথা বলবো যে তাদের আদর্শকেও আমাদেরকে অনুসরণ করতে হবে। আর আল্লাহ তাআলা যাদেরকে তৌফিক দিয়েছে, যারা নিসাব পরিমাণ অর্থের মালিক, তারা আলহামদুলিল্লাহ এই বছর কুরবানি করবে। আর অবশ্যই কুরবানি করা উচিত, এতে কৃপণতা করবেন না, অনেকে কৃপণতা করে। আছে 2 লাখ টাকার প্রাণী পশু কিনার, তারপরেও কম দামের মধ্যেই কিনে নিয়ে আসে না। এখানে মনে রাখবেন, আল্লাহ তাআলা রক্ত মাংস দেখে না, আল্লাহ তাআলা দেখেন আপনার মন কেমন, আপনি আল্লাহর রাস্তায় কত দিতে আপনার মন বড় হয়, আল্লাহ রাব্বুল আলামিন এই বিষয়টি দেখেন। তো যত বড় সম্ভব, আল্লাহ তাআলা যত সামর্থ্য দিয়েছে, তেমন মন খুলে আল্লাহ তাআলার রাস্তায় কোরবানি করবেন, আল্লাহ তাআলা আপনার রোজি রিজিকেও বরকত দিবে। আচ্ছা, কোরবানির ক্ষেত্রে একটা বিষয় যা না বললেই নয়, একটা কোরবানির ফজিলত অনেক বেশি। যেমন হাদিসে মোবারাকাতে রয়েছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে কুরবানির পশুর রক্তের প্রথম ফোঁটার বিনিময়ে আল্লাহ পাক কুরবানি দাতার পূর্ববর্তী সকল গুনাহ ক্ষমা করে দেন, তার রক্ত পড়ার সাথে সাথে, প্রথম ফোঁটার রক্তের সাথে সাথে। এছাড়া যে ব্যক্তি সওয়াবের আশায় খুশি মনে কুরবানি করবে, এই কুরবানি তার জন্য জাহান্নাম থেকে পর্দা হয়ে দাঁড়াবে, জাহান্নামে প্রবেশ করতে দিবে না। তো দেখুন, যেই কুরবানির পশু, ওই কুরবানি পশু কি কোনো গুনাহ করেছে, আল্লাহর নাফরমানি করেছে? সে তো পশু, তার উপর শরীয়তে কোনো বিধানও নাই, সে যা ইচ্ছা করুক। গুনাহ তো আমরা করি, আশরাফুল মাখলুকাত হয়ে করি, গুনাহ আমরা করি, কিন্তু আমাদের গুনাহ মাফ করানোর জন্য উৎসর্গ হচ্ছে প্রাণী, গুনাহ আমাদের দ্বারা হচ্ছে, কুরবানি দিচ্ছে ওই পশু। তো যে পশু আমাদের জন্য এত বড় কুরবানি দিচ্ছে, নিজের জীবন উৎসর্গ করছে, কুরবানির পূর্বে আমরা কি তাকে কষ্ট দিব? বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে আমরা কুরবানির পশুকে কষ্ট দিই, তাকে ভালোভাবে খাওয়াই না, তাকে ক্রয় করে নিয়ে আসার সময়, এগুলো একটা সেন্সিটিভ বিষয়, ক্রয় করে আমরা যখন নিয়ে আসতে থাকি, তো বেশিরভাগ এমন টানা হিচড়া করে, এমন তাকে মেরে মেরে নিয়ে আসে, না খাওয়াই নিয়ে আসে ঘন্টা পর ঘন্টা, লম্বা লম্বা সফর করে, এতে কি ওই প্রাণীর কষ্ট হয় না? সে তো নিরীহ প্রাণী, বলতেও পারে না। আচ্ছা, বাসায় নিয়ে আসার পর যখন ক্রয় করে আমরা বাসায় নিয়ে আসি, এটা অনেকেই খেয়াল করে না, রশি দিয়ে যখন ওই পশুকে বাঁধা হয়, তো রশি দিয়ে এমনভাবে বাঁধে ওই বেচারা না কমফর্টেবলি বসতে পারে না দাঁড়াতে পারে, এত ছোট করে রশি বাঁধে, যদি পালায় যায়, যদি শিং মেরে দেয়, এ কথা খেয়াল করে তাকে এত কষ্ট, ছোট করে রশি বাঁধে, তার মাথা টান পড়তে থাকে। বেশিরভাগ ক্ষেত্রে এরকম দেখা যায়, মাথায় টান পড়ে, সে বসতে পারে না, দাঁড়াতে পারে না, ভালোভাবে খেতে পারে না। আমরা মানুষ, আমাদের মধ্যে বিবেক বুদ্ধি আছে, এগুলোর বিষয় তো আমাদের খেয়াল করা উচিত, এর বেচারার কষ্ট হচ্ছে, এগুলো খেয়াল করতে হবে। কোন জায়গায় রাখ, যেখানে রেখেছেন সেখানে ফ্যান আছে কিনা, তার কষ্ট হচ্ছে কিনা, এগুলোর বিষয়ে খেয়াল রাখতে হবে। আপনি জানেন, আত্মাধিক জগতের অনেক বড় ইমাম, নাম হতো অনেকে শুনেছেন, ইমাম গাজালী, ইমাম মোহাম্মদ বিন মোহাম্মদ গাজালী, তার কিতাব আলিম ওলেমারা পড়ে নিজেদের সংশোধন করে, আত্মশুদ্ধি করে। ওই ইমাম গাজালী রহমাতুল্লাহি তাআলা আলাইহির মাগফিরাত কীভাবে হয়েছে জানেন? এক অনেক বড় বুজুরুগ ওনাকে স্বপ্নে দেখলো ইন্তেকালের পর, আর জিজ্ঞাসা করলো, মা ফাআল আল্লাহু বিকা, আল্লাহ তাআলা আপনার ইন্তেকালের পর আপনার সাথে কেমন আচরণ করেছেন? ইমাম গাজালী রহমাতুল্লাহি তাআলা আলাইহি, এত বড় আল্লাহর ওলি, আজ 1500 বছর ধরে আমরা তার কিতাব পড়ছি, তিনি বলেন যে একবার আমি লিখছিলাম, লেখক ছিলেন অনেক বড় তিনি, আমি লিখছিলাম, আমার কলম কালিতে চুবিয়ে কিছুক্ষণ পরপর কাগজে যখন লিখছিলাম, তো একটা মাছি এসে আমার কালির উপর বসে যায়, একটা মাছি আমার কালির উপর এসে বসে যায় আর নিজের তৃষ্ণা নিবারণ করতে থাকে। আমি চাইলে তাকে সরাই দিতে পারতাম, আমার দেরি হচ্ছিল, কিন্তু যতক্ষণ পর্যন্ত সে পান করতে থাকে ততক্ষণ পর্যন্ত আমি অপেক্ষা করি, তাকে সরাই না। যখন তার তৃষ্ণা নিবারণ হয়ে যায়, সে নিজে নিজে উড়ে চলে যায়, তখন আমি আবার চুবাই, আমি লেখা শুরু করি। তো আল্লাহ তাআলা আমাকে বলেন, আমার সারা জীবনের আমল একদিকে, ইবাদত আর লেখার কাজ একদিকে, কিন্তু আল্লাহ তাআলা বলেন তুমি যে ওই জীবনে একবারও যে কিছু সেকেন্ডের জন্য একটা মাছির উপর দয়া করেছিলে, ও যে মাছির উপর দয়া করেছিলে, তুমি বান্দা হয়ে কাজটা করতে পারলে, আমি আল্লাহ হয় তোমাকে মাফ করে দিলাম। এই ছোট ছোট বিষয়ে কোন কাজটা আল্লাহ তাআলা কখন পছন্দ করেন আমরা বলতে পারি না। তাই এই যে কোরবানির পশু, এই কিন্তু আপনার গুনাহের মকফিরাতের কারণ হবে, একে কষ্ট দিবেন না, কোনোভাবে কষ্ট দিবেন না। যারা অশিক্ষিত মানুষরা আছে, হয়তো গ্রামগঞ্জ থেকে কষ্ট দিয়ে নিয়ে আসে, না খাওয়াই নিয়ে আসে ঘন্টার পর ঘন্টা, চিন্তা করে বিক্রি করে টাকা উঠাবো, একে খাওয়াইতে গেলে তো আমার ইনভেস্ট বেশি হবে, এগুলোও অনেকে চিন্তা করে, এগুলো অবশ্যই গুনাহের কাজ। আর যারা ক্রয় করে নিয়ে আসবে, যারা মালিক কোরবানি দাতা, এখন আপনার পশু আপনার দ্বারা যেন কোনো কষ্ট না হয় এই বিষয়ে খেয়াল রাখবেন। রশি দিয়ে যখন বাঁধবেন ভালোভাবে বাঁধবেন, কোরবানির দিন যখন কোরবানি হবে ভালো কষাই, টাকা বাঁচানোর জন্য লোকাল দুই নম্বর কষাই ঠিক করবেন না, যে ওই কোরবানির পশুকে কষ্ট দিয়ে তারপর কোরবানি দিবে, ভালো এক্সপার্ট কষাই নেবেন, একটু টাকা বেশি লাগুক, যে কম সময়ের মধ্যে ওই কোরবানির পশুকে পটকায় নিজে কাজটা সারতে পারবে কম কষ্ট দিয়ে, এমন এক্সপার্ট কষাই দিয়ে কোরবানি করানোর চেষ্টা করবেন। আচ্ছা, অনেক সময় আমাদের কষাই ভাইরাও কষ্ট দেয়, তাদের তো যত সময় বাঁচে তাদের জন্য ভালো, যত দ্রুত সম্ভব কোরবানি দেওয়ার পর রক কেটে ফেলার পর তাকে মরার জন্য একটু সময় দিতে হয়, আর আমাদের কষর ভাইদের ধৈর্য হয় না, ছুরি নিয়ে একদম কলিজা পর্যন্ত ঢুকায় ফেলে, এটা কিন্তু কষ্ট, অনেক বড় কষ্টের বিষয়, তার কিন্তু কষ্ট হচ্ছে না। এখন মালিকের দায়িত্ব, সে তো নিজে কাজ করবেই, তার তো জ্ঞান থাকলে সে এই কাজটা করতো না, মালিককে বলতে হবে তাকে মরতে দাও, সময় দাও, ছাড়ো এখন তাকে। আমি এমন অনেক বিবেক বাঙ্গকে দেখেছি, কোরবানির পূর্বে যখন চুক্তি করে কষার ভাইয়ের সাথে কথা বলে, তখন বলে দেয় ভাই আমার পশুকে কষ্ট দেওয়া যাবে না, তুমি সময় নিয়ে আসবা, 10-15 মিনিট তাকে মরতে দিতে হবে। আমি তারা ওরা পছন্দ করি না, এমন অনেক মাশাআল্লাহ দেখেছি আমি। তো আল্লাহ তাআলা আমাদেরকেও সঠিকভাবে বিবেক বান্দের মতো আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দেওয়ার তৌফিক দান করুন। আমিন বিজাহিন নাবিল আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
করি যেনো এমন আমল, রাখিও জান্নাতে মোরে শুধু তো